আরেকটি দিন আমাদের সুযোগ করে দিয়েছেন ঈশ্বর, যেন এই দিনে আমরা ঈশ্বরের বাক্য থেকে আরো কিছু আলোচনা করতে পারি। আমরা গত পাঠেও আমরা আদি পুস্তক থেকে আলোচনা করেছি এবং সেই পাঠের মধ্যে আমরা দেখেছিলাম যে পাপের পরিণাম কি, অর্থাৎ পাপ করলে তার ফল কি বা পাপের শাস্তি কি, সেই বিষয়ে আমরা আদি পুস্তক 3:13-21 পর্যন্ত দেখেছি। এবং আজকে সেই উদ্দেশ্য নিয়েই আমরা দেখব আদি পুস্তক 3:9-15। এই 9-15 পদের মধ্যে কি বিষয় রয়েছে সেটা আমরা বিভিন্ন ভার্সের মধ্যে দিয়ে, সো আদি পুস্তক 3:9-15 এবং 3:21-24 দুটো ভাগ আছে, এবং এই পদগুলোকে বা এই বিষয়কে সাপোর্ট করার জন্য আরো পবিত্র বাইবেল থেকে আরো অন্যান্য পদ বেছে নেওয়া হয়েছে, যে পদগুলো সাধারণত এই মূল বিষয়ের সাথে বা আমাদের উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত। সো আমরা পাঠ শুরু করার আগে আমরা প্রার্থনা করব এবং প্রার্থনার পরেই আমরা আমাদের আলোচনা শুরু করব। সো আমি অনুরোধ করি আমাদের সঙ্গে আছেন আমাদের ভাই ডেভিড আনসারি, উনি আমাদের জন্য প্রার্থনা করবেন এবং তারপরে আমি আবার আমাদের আলোচনা শুরু করব।
আসুন আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি, কেননা তুমি আমাদেরকে উত্তম সুযোগ দিয়েছো যেন তোমার বাক্য নিয়ে আমরা আলাপ করতে পারি এবং আরো শিক্ষা লাভ করতে পারি। প্রভু, এই অধ্যায়ের মাধ্যমে আমরা যেসব শিক্ষা নেব তা যেন আমরা মনে রাখতে পারি এবং তোমার কার্যে ব্যবহার করতে পারি, সেটা তুমি আমাদেরকে আশীর্বাদ করো। যারা শুনবে, যারা এই বাক্য তাদের কাছে তুমি দাও, যেন তাদের অন্তরে সেই বাক্য যায় এবং তোমার কাজ তারা বুঝতে পারে। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো, যিশুর নামে প্রার্থনা চাই,
আমেন। ধন্যবাদ আনসারিদা আপনাকে সুন্দর প্রার্থনার জন্য। আজকে আমরা যে পাঠটি আমরা করছি, সৃষ্টির মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা, আমাদের প্রত্যেকটি পাঠেই রয়েছে একটা কমন বিষয় যে সৃষ্টির মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে কিভাবে জানতে পারি। অর্থাৎ এইটার অর্থ এই নয় যে আমরা শুধু প্রকৃতির দিকে তাকিয়ে গাছপালা, নদী, খাল, সমুদ্র, আকাশ মণ্ডল এগুলির দিয়েই নয়, কিন্তু সৃষ্টি অর্থাৎ ঈশ্বর সৃষ্টি করছেন অনেক কিছু, তার মধ্যে মানুষও রয়েছে। সো সেই সৃষ্টির মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে কিভাবে জানতে পারি, আমরা এখনো আমরা সেই আদম হবার ব্যবস্থার মধ্যে আছি বা আদম হবার জন্য ঈশ্বর যে ব্যবস্থা করেছিলেন সেই ব্যবস্থাটা আমরা আজকে উদ্ঘাটন করব। আর আজকের যে পাঠ, এর পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে পাপের জন্য ঈশ্বর কি ব্যবস্থা করেছিলেন তা আবিষ্কার করা। পাপের জন্য ঈশ্বরের ব্যবস্থা সমস্ত বাইবেলেই বর্ণিত আছে। সো আমরা এখান থেকে খুঁজে বের করব যে আসলে পাপের জন্য বা আদম এবং হবা যে পাপ করেছিল সেই পাপ ঢাকা দেওয়ার জন্য বা সেই পাপ থেকে তাদেরকে মুক্ত করার জন্য বা সাময়িকভাবে মুক্ত করার জন্য ঈশ্বর কি ব্যবস্থা করেছিলেন। ঈশ্বর তাদের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করেছেন এবং একটা অল্প সময়ের জন্য তিনি একটা ব্যবস্থা করে দিয়েছিলেন, আর সেই বিষয়েও আমরা দেখব। সো আমি অনুরোধ করব আমাদের আনসারিদা, উনি আদি পুস্তক 3:9-15 পর্যন্ত পাঠ করবেন, তারপরে আমরা একটা বিরতি দেব। বিরতির পরে আমরা আবার আদি পুস্তক 3:21-24 পর্যন্ত পাঠ করব। এই বিরতির সময় আমরা হয়তো প্রথম অংশের মধ্যে যেটুকু পড়েছি ওর উপরে আমরা দুই একটি কথা বলব।
আসুন পাঠ করি। তখন সদা প্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিলেন, তুমি কোথায়? তিনি কহিলেন, আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম, কারণ আমি উলঙ্গ, তাই আপনাকে লুকাইয়াছি। তিনি কহিলেন, তুমি যে উলঙ্গ ইহা তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম, তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? তাহাতে আদম কহিলেন, তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ, সে আমাকে ওই বৃক্ষের ফল দিয়াছিল, তাই খাইয়াছি। তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে কহিলেন, তুমি এ কি করিলে? নারী কহিলেন, সর্প আমাকে বলাইয়াছিল, তাই খাইয়াছি। পরে সদাপ্রভু ঈশ্বর সর্পকে কহিলেন, তুমি এই কর্ম করিয়াছ, এই জন্য গ্রাম্য ও বন্য পশুদের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক সাপগ্রস্ত। তুমি বুকে হাঁটিবে ও যাবজ্জীবন দুলিভোজন করিবে। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে।
ওকে, এই ৩:৯-১৫ পদের মধ্যে আমরা কয়েকটা বিষয় দেখি যে ঈশ্বর আদমকে বা আদম হবাকে তিনটা প্রশ্ন করলেন। এখানে তিনটা প্রশ্ন করলেন, এই প্রশ্ন করার পিছনে ঈশ্বরের একটা উদ্দেশ্য ছিল, আর সেই উদ্দেশ্যটা আমরা বেছে বার করব। যে তিনটা প্রশ্ন করলেন, প্রথম হচ্ছে তুমি কোথায়, দ্বিতীয় প্রশ্ন ছিল তুমি যে উলঙ্গ ইহা তোমাকে কে বলিল, আর তৃতীয় প্রশ্ন তুমি কি যে ফল ভোজন করিতে আমি নিষেধ করিয়াছিলাম, তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? তিনটা প্রশ্ন। সো এইখানে তিনটা প্রশ্ন সম্পর্কে আপনার ধারণা কি? যেমন প্রথম প্রশ্ন আপনার কি মনে হয় যে ঈশ্বর কেন আদমকে বললেন তুমি কোথায়?
ঈশ্বর তো সর্বজ্ঞ, ঈশ্বরের কোন প্রয়োজন হয় না তুমি কোথায় জিজ্ঞাসা করার জন্য। এবং জিজ্ঞাসা করার জন্য তোমাকে খেয়ে বলিল খাওয়ার জন্য, কারণ সেটাও ঈশ্বর জানেন যে কিভাবে কিভাবে সে ফল খাইছে। এবং যেসব এক্সকিউজ আদম এবং আদম বলতেছিল, সব এক্সকিউজ সম্বন্ধে অবশ্যই ঈশ্বর জ্ঞাত ছিলেন, কিন্তু তাকে যেন ঠিক মতো বুঝাতে পারে, যেন সেও বুঝে যে হ্যাঁ সে কি ভুল করেছে, এটার জন্য আমার মনে হয় ঈশ্বর তাকে প্রশ্ন করছে। কিন্তু ঈশ্বরের প্রশ্ন করা দরকার ছিল না, ঈশ্বর জানতেন।
আপনার উত্তর অনেকটা ঠিক আছে। এখানে মূল বিষয়টা যেটা ঈশ্বরের ব্রেইনের মধ্যে ছিল, যেটা যে তিনি, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে ঈশ্বর তো সবকিছু জানেন, তিনি সর্বজ্ঞ। তো সর্বজ্ঞ মানে কে কোথায় আছে, তুমি কোথায়, ঈশ্বর তো দেখতেছেন। কারণ আমরা জানি দাউদ বলছেন, তোমার চোখ হইতে, তোমার হাত থেকে, তোমার কাছ থেকে আমি কোথায় লুকাই, কেমন আমি যদি সমুদ্রের নিচে গিয়া পড়ি সেখানে তুমি, যদি পাহাড়কে বলি যে তুমি আমার আমাকে ঢেকে রাখো সেখানেও তুমি। সো ঈশ্বরের হাত থেকে, ঈশ্বরের চোখ থেকে আমরা কোথায় লুকাইতে পারি না। কিন্তু কেন ঈশ্বর তাকে বলেছিলেন, আর সেটা হচ্ছে যে আদম এবং হবা যে অন্যায় করেছে বা আদম এবং হবা যে কাজটা করেছে সেইটার স্বীকারোক্তি, যদিও তারা অজুহাত দিয়েছে, অজুহাত দিয়েছে, কিন্তু অজুহাত দিলেও ঈশ্বর আসলে আদম এবং হবার মুখ থেকে শুনতে চেয়েছিল যে আসলে তারা যে অন্যায় করেছে, যে পাপ করেছে, সেই পাপের কথা তারা নিজেরা স্বীকার করে কিনা, কেমন স্বীকার করে কিনা, যে তুমি কি খেয়েছ, তুমি কি তার ফল ভোজন করিয়াছ। কিন্তু সরাসরি আদম কিন্তু ওর উত্তর সরাসরি দেয় না, হ্যাঁ প্রভু আমরা ভোজন করিয়াছি। কিন্তু তারা কি করল,
অজুহাত,
একজন আরেকজনের, একজন আরেকজনকে দোষারোপ করতে শুরু করলো, অজুহাত দেখাতে শুরু করলো, দোষারোপ করলো। কিন্তু এইটা যেমন আমাদের খ্রিস্টানদের জীবনে প্রায় এটা দেখা যায় না, এখান থেকে আমরা আমাদের জীবনের জন্য যেটা পিক আপ করতে পারি বা গ্রহণ করতে পারি, আর সেটা হচ্ছে যে এই স্বভাব, এই চরিত্র অদ্যাবধি মানুষের মধ্যে রয়েছে। কখনো তারা অন্যায় করলে, পাপ করলে তারা নিজেরা স্বীকার করে নিজেদের উপরে এই দোষ নেয় না, তারা সবসময় কি করে আরেকজনের উপরে দোষ চাপাতে চেষ্টা করে অথবা নানা রকম অজুহাত দিয়ে এটাকে ঢাকনা দিতে চেষ্টা করে বা ঢাকা দিতে চেষ্টা করে। সো একই সেই স্বভাব, সো আদম এবং হবার কাছ থেকে এই স্বভাবটা আমরা পেয়েছি, এখনো পাচ্ছে মানুষ, এবং পৃথিবী যতদিন থাকবে, যতদিন মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, এই ধারা পর্যায়ক্রমে চলতেই থাকবে। কারণ এইটা আমরা আমাদের আদম পুরুষ থেকে, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা বংশানুক্রমে আমরা এই স্বভাবটা পেয়ে আসছি। একটা ছোট্ট বাচ্চা, তার মধ্যেও পাপ স্বভাব দেখা যায়, তাকে কিন্তু কেউ শিখানো হয় না মিথ্যা কথা বলতে, কিন্তু দেখা যাচ্ছে যে সে ছোটবেলায় মিথ্যা কথা বলতে শিখাচ্ছে। কারণ এইটা কি, এটা সেই মানে আমাদের মানে পাপের যে স্বভাব, সেই স্বভাবটা আমরা পুরুষে পুরুষে পেয়ে আসছি, পর্যায়ক্রমে বংশানুক্রমে আমরা এটা পেয়ে আসছি। সেই জন্য ঈশ্বর আসলে তাদের কাছ থেকে শুনতে চাইল যে নিজেরা তারা স্বীকার করে কিনা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সর্প এই কাজটা করেছে, এবং এখানে আমরা 14 পদ থেকে আমরা দেখতে পাই যে পরমেশ্বর সর্পকে কহিলেন, কহিলেন এরপরে আমরা দেখতে পাই 14 এবং 15 পদের মধ্যে ঈশ্বর সর্পকে কি করেছিল, বা সর্প, এই সর্প মানে কি, এই সর্পটা বলতে আমরা কি বুঝি,
শয়তান,
শয়তান অর্থাৎ এ হচ্ছে সেই পুরাতন পুরাতন সাপ বা শয়তান বা দিয়াবল। আর দিয়াবল মানে সে মিথ্যাবাদ, উপ মানে সে সবসময় মিথ্যার বাবাও তাকে বলা যায়, কেমন, সে মিথ্যার জন্মদাতা, কেমন, শয়তান হচ্ছে মিথ্যার জন্মদাতা, সে মিথ্যাকে জন্ম দেয়, সেই জন্য সে প্রথমেই পৃথিবীতে মিথ্যার জন্ম দিয়েছে। কারণ ঈশ্বর বলছে কখনো তোমরা এই ফল খাবে না, আর সে করছে মিথ্যা কথা বলছে, না 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 এটা খাইলে তোমরা কখনোই মরবে না, তাই মিথ্যা কথা দিয়ে তাদেরকে। সো এখানে আমরা যেটা দেখছি যে লুকানো, তারা লুকিয়েছিল, লুকিয়েছিল এর অর্থ হচ্ছে যে তারা নিজেদের লজ্জা দেখতে পাইল, কারণ তারা যখন ফল খেল তখন তাদের জাগতিক দৃষ্টিকোণ বা জাগতিক বুদ্ধি তাদের মধ্যে এসে গেল, আর তখন তারা বুঝতে পারলো যে তারা উলঙ্গ, তাই তারা লুকাইল। এবং এরপরে আমরা 3 অধ্যায় 21 থেকে 24 পদের মধ্যে আরো কিছু দেখব, সেখানে কি লেখা আছে সেটা আনসারি ভাই আপনি পড়েন।
আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তাহার স্ত্রীর নিমিত্ত চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিগকে পরাইলেন। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো মনুষ্য সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মত একের মতো হইল, এখন পাশে সে হস্ত বিস্তার করিয়া জীবন বৃক্ষের ফলও পারিয়া ভোজন করে ও অনন্তজীবী হয়। এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন তিনি যাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতেই কৃষিকর্ম করেন। এইরূপে ঈশ্বর মনুষ্যকে তাড়াইয়া দিলেন এবং জীবন বৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এদনস্থ উদ্যানের পূর্ব দিকে করুবগণকেও ঘূর্ণামে আনতে সময় খড়গ রাখিলেন।
রাখিলেন। আচ্ছা, তাহলে এখানে আমরা 21 থেকে 24 পদের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই। 21 পদের মধ্যে আছে, আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তাহার স্ত্রীর নিমিত্ত চর্মের বস্তু প্রস্তুত করিয়া তাহাদিগকে পরাইয়া দিলেন। সো চর্মের বস্ত্র পরাইয়া দিলেন। সো এইখানে আমাদের উদ্দেশ্য, এরপরে আমরা দেখতে পাই যে অন্য বিষয়, কিন্তু এখানে শুধু একটা পদের মধ্যে আমাদের মূল বিষয়টা রয়েছে যে পাপের জন্য ঈশ্বর কি ব্যবস্থা করলেন। সো এখানে আমরা একটা ছবি, একটা প্রতিচ্ছবি দেখতে পাই যে কি ব্যবস্থা, আর এই ব্যবস্থা হচ্ছে যে ঈশ্বর মানুষের পরিত্রাণের জন্য, মানুষের মুক্তির জন্য, আদম হবা পাপ করেছে, কিন্তু এই পাপ করে যেন মানুষ পূর্ণভাবে ধ্বংস না হয়ে যায়, কারণ ঈশ্বর চায় না যে কোনো মানুষ ধ্বংস হয়, কিন্তু প্রত্যেকটি মানুষ যেন পরিত্রাণ পেতে পারে, এই জন্য এই ব্যবস্থা করেছেন। আর ব্যবস্থা কি, সেই ব্যবস্থার একটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাই যে চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিগকে পড়াইয়া দিলেন। এটা হচ্ছে ঈশ্বর আপাতত একটা ঢাকনা, যেটা আমি বলেছি সাময়িকভাবে ঈশ্বর তাইলে তাদের জন্য যে সাময়িকভাবে একটা বস্ত্র পরিয়ে দিলেন, অর্থাৎ তাদের একটা পাপের ঢাকনা দিলেন এবং সেইটা ছিল একটা প্রতিচ্ছবি। আর এই যে চর্মের বস্তু, তাহলে চর্মের বস্ত্র তৈরি করতে হইলে নিশ্চয়ই একটা পশু হত হইতে হয়েছে, যদিও এখানে এটা লেখা নাই, কিন্তু ঈশ্বর একটা পশুকে হত্যা করেছিলেন। কেমন একটা পশুর জীবনের বিনিময়ে এই ব্যবস্থা হয়েছিল, এবং সেই এই ব্যবস্থাটা কি
পাপকে
ঢাকা দেওয়া, কিন্তু দূরের দৃষ্টি থেকে এটা আমরা দেখতে পাই যে এটা ছিল পরিত্রাণের একটি ব্যবস্থা, প্রথম ব্যবস্থা। এবং আমরা ১৫ পদের মধ্যে, তিন অধ্যায় ১৫ পদের মধ্যে সেইটা রিফ্লেকশন আমরা দেখতে পাই যে আর আমি তোমাতেও নারীতে এবং তোমার বংশ তাহার বংশে শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করিবে, তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। এই যে সে তোমার মস্তক চূর্ণ করবে, এই যে সে, এই সে কে?
সর্প?
না,
দেবতা
না, এই এই সে হচ্ছে যীশু খ্রিস্ট। কারণ এই সে, কারণ সর্পকে ঈশ্বর অভিশাপ দিলেন যে তোমার পদমূল চূর্ণ করবে, তোমার মস্তক চূর্ণ করবে। সো সর্প যদি শয়তান হয়ে থাকে, তাহলে এই শয়তানকে, শয়তানের মস্তক চূর্ণ করা, শয়তানের ধ্বংস করার জন্য যীশু খ্রিস্ট। কেমন এইটাই হচ্ছে বাইবেলের প্রথম প্রতিজ্ঞা, তিনি যে এই যে একটা ব্যবস্থা তিনি করবেন, এই ব্যবস্থার প্রথম প্রতিজ্ঞা আমরা এইখানে দেখতে পাই, এইখানে তার প্রতিফলন দেখতে পাই। যে প্রথমে যেটা বলেছে ২১ পদের মধ্যে যেটা বলেছে, সেইটার প্রতিফলন আমরা দেখতে পাই ১৫ পদের মধ্যে। কেমন যে ঈশ্বর একটা বস্ত্র, চর্মের বস্ত্র পরিয়ে দিলেন, কভারিং দিলেন, এবং এটা ছিল টেম্পোরারি, কিন্তু তিনি পারমানেন্ট ব্যবস্থা, তিনি এই যে প্রতিজ্ঞা করেছিলেন যে তোমার মস্তক চূর্ণ করিবে। সো এই শয়তানকে একদিন ধ্বংস করা হবে, এই শয়তানকে একদিন অত তলে সেই পাতালের মধ্যে, গহ্বরের মধ্যে তাকে বন্দি করে রাখা হবে এবং কিছুকালের জন্য ছেড়ে দেওয়া হবে, তারপরে আবার তাকে অনন্তকালের জন্য নরকের মধ্যে রাখা হবে। সো এই কাজটি যে করবে সেই হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। সুতরাং এই যে ঈশ্বর ব্যবস্থা করেছেন, সবসময় আমরা যখন পাঠ করব, আমরা যখন পাঠ পড়াবো, সবসময় আমাদের খেয়াল করতে হবে যে আসলে উদ্দেশ্যটা কি পাঠের। সবসময় আমাদের উদ্দেশ্যকে সামনে রাখতে হবে, উদ্দেশ্য থেকে যদি আমরা সরে যাই, বিচ্যুত হই, তাহলে কিন্তু পাঠ অর্থহীন হয়ে পড়বে। সো পাঠ যাতে অর্থহীন হয়ে না পড়ে, সেই জন্য আমাদের সবসময় উদ্দেশ্য কে আমাদের সামনে রাখতে হবে এবং উদ্দেশ্যর উপর ভিত্তি করে আমাদের কথা বলতে হবে। যেমন এরপরে নানা সাপোর্টিং বাইবেল ভার্স, মানে বাইবেল থেকে বিভিন্ন পদ দেওয়া হয়েছে এই এই কথাটাকে সমর্থন করার জন্য। কেমন এই কথাগুলিকে সমর্থন করার জন্য বা স্বীকৃত করার জন্য বাইবেলের বিভিন্ন জায়গা থেকে পদ দেওয়া হয়েছে। কেমন সো সেই পদগুলো আমরা পড়ব, কিন্তু এইখান থেকেই আমাদের মূল আলোচনার বিষয় যে এইখানে ঈশ্বর তিনি একটা ব্যবস্থা করে দিলেন, এবং সেই ব্যবস্থাটা কি আবিষ্কার করা, এবং সেই ব্যবস্থাটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঈশ্বর তিনি কি করবেন, তিনি তার পুত্রকে পাঠিয়ে দিবেন। একজনের কথা মানে উল্লেখ রয়েছে না, একজনের কথা উল্লেখ রয়েছে যে তিনি সেই শয়তানকে ধ্বংস করবেন, কারণ শয়তানকে যদি ধ্বংস না করা হয়, কেমন তাহলে পৃথিবীতে এই পাপের ব্যবস্থা সবসময় চলতেই থাকবে, সবসময় পাপের ব্যবস্থা চলতেই থাকবে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে যেন শয়তানকে আমরা সুযোগ না দেই, না আমাদের কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে শয়তানকে সুযোগ না দেই। কেমন আমাদের এই জিনিসটা আমাদের খুব খেয়াল করতে হবে যে আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তাহার স্ত্রীর নিমিত্ত চর্মের বস্ত্র। সো বস্ত্র, বস্ত্র কেন মানুষ পরে, বস্ত্র কেন মানুষ পরে, এখানে আমরা ১১ পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বা ১০ পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কারণ আমি উলঙ্গ। কে বলেছে?
আদম,
আদম বলেছে, তাই লুকাইয়াছি। সো এইখানে একটা স্বীকারোক্তি আমরা দেখতে পাই না, যে আদম বলেছে যে আমি উলঙ্গ। সো এই উলঙ্গতা ঢাকার জন্য, সো এই উলঙ্গতার আসলে কি বিষয়, কেমন এইটা আমাদের জাগতিক দৃষ্টিকোণ থেকে যে উলঙ্গতার কথা, আর এখানে যে উলঙ্গতা একদিকে জাগতিক দৃষ্টিকোণ থেকে সেটা ঠিক আছে, কারণ তারা উলঙ্গ ছিল, কিন্তু যে উলঙ্গতা, যে শিক্ষা, যে ব্যবস্থা ঈশ্বর এখানে দিচ্ছেন, সেটার অর্থ ছিল আলাদা। কারণ ঈশ্বরের ধার্মিকতা, ঈশ্বরের ধার্মিকতা দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হয়েছিল। যে পশু, এই যে পশুটা হত্যা করা হয়েছিল, এটাই হচ্ছে সেই মেষ শিশু, সেই মেষ যেটার আমরা আরো অনেক হাজার বছর পরে আমরা তার একটা পিকচার দেখতে পাই, যখন আব্রাহাম তিনি তার পুত্র ইসহাককে বলি দিতে গিয়েছিলেন, কেমন তখন তার পুত্রকে বলি দেওয়া হয়নি, কারণ ঈশ্বরের একটা উদ্দেশ্য ছিল, একটা চিন্তা ছিল, পরিকল্পনা ছিল, যে ওই ইসহাকের মধ্যে দিয়ে কি তিনি একটা জাতি তৈরি করবেন, ওই ইসহাকের মধ্যে দিয়ে তার আরো সন্তান হবে, আরো বংশ হবে, সেই বংশের মধ্যে দিয়ে তারপরে কি হবে, ঈশ্বরের মনোনীত জাতি তৈরি করা হবে, এবং সেই মনোনীত জাতির মধ্যে থেকেই পরিত্রাণকর্তা, উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের জন্ম হবে। এবং এই যে ঈশ্বরের সুদূর পরিকল্পনা, এবং সেই সুদূর পরিকল্পনা এই এখান থেকে একেবারে সৃষ্টির প্রথম থেকেই শুরু হলো। ঈশ্বর পরিকল্পনা কখন থেকে শুরু হলো? যখন ঈশ্বর দেখলেন যে আদম হাওয়া পাপ করে ফেলেছে, কেমন? তাহলে ঈশ্বরের যে প্রথম পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা থেকে তিনি আবার দ্বিতীয় পরিকল্পনা করলেন, যে এইবার তিনি তাদেরকে, তাদের জন্য এক ত্রাণকর্তা, মুক্তিকর্তাকে পাঠাবেন, এবং সেই মুক্তিকর্তা যেটা আমরা সেই ইসহাকের সময় আমরা দেখতে পাই, যে আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করতেন, ভালোবাসতেন, বাধ্য ছিলেন, এই জন্য ঈশ্বর যে পরীক্ষা, এটা ছিল তার সবচেয়ে মহান পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা, যে 25 বছর পর্যন্ত যে ছেলের জন্য আব্রাহাম অপেক্ষা করেছিল। 75 বছর বয়সে ঈশ্বর আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিল যে আমি তোমার বংশ আকাশের তারাগণের ন্যায় এবং সমুদ্রের বালুকণার ন্যায় তৈরি করব। কিন্তু সেই প্রতিজ্ঞা আব্রাহামের জীবনে হচ্ছে না, যদিও তারা নিজেরা কিছু করতে চেয়েছিল। কি করতে চেয়েছিল? যেমন সারা কি করলো, তার দাসী হাগারকে তার সাথে বিয়ে দিল, এবং তার মধ্যে দিয়ে আর একটা সন্তানকে পাইল, এটা ছিল তাদের নিজেদের পরিকল্পনা, এটা কিন্তু ঈশ্বরের পরিকল্পনা না। এটা আমাদের সব সময় চিন্তা করতে হবে। যদিও কেউ কেউ মনে করে যে সেই হাগারের পুত্র, এই জন্য হাগারকে বলা হয় দাসীর পুত্র এবং স্বাধীনার পুত্র, স্বাধীনা মানে সারা, সারা হচ্ছে স্বাধীনার পুত্র এবং দাসীর পুত্র। সুতরাং নিজেদের পরিকল্পনা অনুসারে, মাংসিক পরিকল্পনা অনুসারে যে কাজটা তারা করেছিল সেটা ছিল দাসীর পুত্র ইসমাইল, এবং স্বাধীনের মধ্যে দিয়ে যে পুত্র এসেছিল সেটা ছিল ইসহাক, এবং এই ইসহাককে পাবার জন্য 25 বৎসর অপেক্ষা করতে হয়েছিল, এবং 25 বৎসর পরে ঈশ্বর এই পুত্রকে দিলেন, অর্থাৎ তার বয়স যখন 100 বৎসর। 75 বৎসর বয়সে আব্রাহামকে উর দেশ থেকে বলল যে তুমি ওখান থেকে বের হই আসো, আমি তোমাকে যে দেশ দেব সেই দেশ দেখাও, এবং তোমার জাতি, তোমার বংশ এইভাবে আকাশের তারাগণের ন্যায় হবে, কেমন, এবং সমুদ্রের বালুকণার ন্যায় হবে। কিন্তু এখানে আমরা কয়েকটা জিনিস আমরা দেখতে পাই, যে এই যে একটা প্রতিচ্ছবি, যে সেই পুত্রকে এইবার ঈশ্বর বললেন তারে বলি দাও, কি প্যাথেটিক না, এটা কি একটা বিষয়, যে 25 বৎসর অপেক্ষা করার পরে, ধৈর্য ধরার পরে যে পুত্রের জন্ম হয়েছে, ঈশ্বর এখন বলেন সেই পুত্রকেই বলি দাও। এটা আব্রাহামের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, এটা তার জন্য একটা বিরাট পরীক্ষা ছিল, এবং আব্রাহামের জীবনে কয়েকটা পরীক্ষা ছিল, তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা ছিল, এবং সেই পরীক্ষায় সে পাশ করেছে, উত্তীর্ণ হয়েছে, এবং সে সত্যি সত্যি ইশহাককে তার ছেলেকে বলি দিতে চেয়েছিল, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আর আমাদের পরিকল্পনা এক নয়। বাইবেল সেই কথাই বলে যে তোমাদের পরিকল্পনা সকল আর ঈশ্বরের পরিকল্পনা সকল এক নয়, আমাদের চিন্তা সকল আর ঈশ্বরের চিন্তা এক নয়, ঈশ্বরের পথ এবং আমাদের পথও এক নয়। সেই জন্য আব্রাহামকে ঈশ্বর সেই পুত্রকে বলি দিতে দেননি, এবং সেইখানে আর একটা প্রতিচ্ছবি তিনি আবার দ্বিতীয়বার দেখাইলেন, আর সেটা হচ্ছে সেইখানে ইশহাকের পরিবর্তে আরেকটি মেষকে হত হতে হয়েছিল, আরেকটি মেষ হত হল, এবং সেটা ছিল আরেকটি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আব্রাহামের ছেলে ইশহাকের পরিবর্তে কি কল জীবন দিল। এবং সেই প্রতিচ্ছবি অনুসারে আমরা যদি আরো পরবর্তীতে আগাই আসি, তখন আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট শুধু একজনের জন্য নয়, জগতের সমস্ত মানুষের জন্য, জগতের সমস্ত মানুষের জন্য তিনি কি করলেন,
নিজের জীবন দিলেন,
নিজের জীবন উৎসর্গ করলেন, তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেন, তিনি রক্ত ঢেলে দিলেন। ইব্রীয় ৯ অধ্যায় ২২ পদের মধ্যে আছে, রক্তসেচন ব্যতিরেকে পাপ মোচন হয় না। সো রক্তসেচন ব্যতিরেকে পাপ মোচন হয় না, এর অর্থ হচ্ছে এই যে প্রভু যীশু খ্রিস্ট যে রক্ত তিনি ঢেলে দিয়েছেন, যে রক্ত ক্রুশ থেকে ঝরে পড়েছিল, যে রক্তের সমস্ত রাস্তা, সমস্ত ক্রুশ প্রাঙ্গণ বা এলাকা রঞ্জিত হয়েছিল, এবং সেই রক্তের গুণে আমরা কি পাই, পাপ থেকে শুচি হই, পাপ থেকে মুক্ত হই, আমাদের পাপকে ওয়াশ, যেমন ইংরেজিতে একটা গান আছে না, হোয়াট ক্যান ওয়াশ অ্যাওয়ে মাই সিন, নাথিং বাট দ্য ব্লাড অফ জিজাস, অর্থাৎ কে পারে, কে আমার পাপ পারে ধুতে, কেবলমাত্র যিশুর রক্ত, কেবলমাত্র যিশুর রক্ত। সুতরাং যিশুর রক্ত ছাড়া পাপ মোচন হয় না, সেই জন্যই প্রভু যীশু খ্রিস্ট সেই রক্ত তিনি ঢেলে দিলেন। এবং এখানে দুইবার আমরা সেই রক্তের প্রতিচ্ছবি দেখতে পাই, এদন বাগানে একবার সেই রক্ত দেওয়া হয়েছিল যেন এই আদম এবং হবাকে সেখান থেকে যে পাপের যে দায়বদ্ধতা ছিল সেখান থেকে মুক্ত করতে পারেন। এবং পরবর্তীতে আমরা আরো কয়েক জেনারেশন পরে, অনেক জেনারেশন পরে আমরা আবার দেখতে পাই যে আব্রাহামের ছেলে ইশহাকের সময় আরেকটি প্রতিচ্ছবি সেখানে আমরা দেখতে পাচ্ছি, যে ঈশ্বর আরেকটা চর্মের ব্যবস্থা করলেন, কেমন, আরেকটি পশুকে হত করলেন। সুতরাং এই ৩ অধ্যায় ১৫ পদের মধ্যে ঈশ্বর যে প্রতিজ্ঞা করলেন, এই প্রতিজ্ঞা হাজার হাজার বৎসর পরে আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিজ্ঞা প্রতিফলিত হয়েছে। সুতরাং ঈশ্বর দয়াবান, এখানে কয়েকটা বাইবেল পদ আছে যে ঈশ্বর দয়াবান কেন, কারণ আবার আমরা ইব্রীয় ৯ অধ্যায় ২২ পদের মধ্যে এখানেও লেখা আছে, লেবীয় ১৭ অধ্যায় ২১ পদ, কেননা রক্তের মধ্যে শরীরের প্রাণ থাকে, এবং তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে আমি তাহা বেদীর উপরে তোমাদিগকে দিয়াছি, কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্ত সাধক। অর্থাৎ এটা প্রভু যীশু খ্রিস্টের কথা, তোমাদের নিমিত্ত, তোমাদের নিমিত্ত আমি আমার রক্ত প্রায়শ্চিত্ত করেছি, অর্থাৎ আমি রক্ত সমর্পণ করেছি। সুতরাং লেবীয় পুস্তকের মধ্যে আমরা এখানে পরিষ্কার দেখতে পাই যে যে রক্ত তিনি দিয়েছেন সেই রক্তের গুণে আমরা আজকে শুচি, আজকে আমরা পবিত্র, যেটা আমি ইব্রীয় ৯ অধ্যায় ২২ পদের মধ্যে আমরা দেখেছি যে আর ব্যবস্থা অনুসারে প্রায় সকল রক্তে শুচিকৃত হয়, রক্তসেচন ব্যতিরেকে পাপ মোচন হয় না, কিন্তু সকল রক্তেই, সকল রক্ত কিন্তু শুচিকৃত হয় না, এটা কিন্তু ব্যবস্থার রক্ত। যেমন অনেকে কি করে, গরু বলি দেয় না, অনেকে মহিষ বলি দেয়, ছাগল বলি দেয়, কোরবানি করে, কেমন, হাজার হাজার লক্ষ লক্ষ পশু কোরবানি দেওয়া হয়, কিন্তু সেই কোরবানি যুগের পর যুগ চলছে, কোরবানি চলছে, এখনো চলে, কোরবানি
চলে,
চলছে, এখনো চলছে, এবং মানুষ হয়তো যতদিন বেঁচে থাকবে তারা তাদের পাপের জন্য এই কোরবানি করেই যাবে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যেটা এখানে তিনি বলেছেন লেবীয় ১৭ ১১ পদের মধ্যে, তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে আমি তাহা বেদীর উপরে ঢেলে দেব, অর্থাৎ সেই রক্ত আমি তোমাদের জন্য ঢেলে দেব। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সকল মানুষের পাপের জন্য তিনি একবারই উৎসর্গকৃত হইলেন। এই জন্য আমরা খ্রিস্টানরা বিশ্বাসীরা আমাদের বারবার বলি দিতে হয় না, বারবার আমরা পশু বলি দেই না। কেন দেই না? কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি একবারই আমাদের জগতের পাপের জন্য তিনি বলিকৃত হয়েছেন, তিনি একবার কোরবানি করেছেন। সো এক কোরবানির মধ্যে দিয়ে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সমস্ত মানুষের পাপের জন্য সেই রক্ত তিনি ঢেলে দিয়েছেন। সুতরাং যারা প্রভু যীশু খ্রিস্টের আগমনের উপরে বিশ্বাস করেছে তারা মুক্তি পাচ্ছে, যারা বর্তমানে বিশ্বাস করে তারা মুক্তি পাবে, এবং ভবিষ্যতে যারা বিশ্বাস করবে তারাও মুক্তি পাবে। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট সর্বসময়ের জন্য তিনি উৎসর্গকৃত হলেন। যাত্রা পুস্তকের মধ্যে আরেকটা দৃষ্টান্ত আমরা দেখতে পাই যে এখানে একটা রক্ত থেকে কিভাবে রক্ষা পেয়েছে। যাত্রা পুস্তক 12:13 মধ্যে আমি পড়ি, এখানে লেখা রয়েছে, অতএব তোমরা যে যে গৃহে থাকো তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্ন রূপে স্বরূপে সেই সেই গৃহের উপরে থাকিবে, তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করব তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না। এখানে আরেকটা প্রভু যীশু খ্রিস্টের রক্তের আরেকটা প্রতিচ্ছবি, এখানে আরেকটা মেষ আরেকটা পশু হত হয়েছিল, এবং সেই রক্ত প্রত্যেক ইসরায়েলদের কেমন সেই প্রত্যেক ইসরায়েলদের দরজায় দরজায় কপাটে কপাটে লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই রক্তের মধ্যে দিয়ে তারা মুক্ত পেয়েছিল। ঈশ্বরের যে ক্রোধ সেই মিশর দেশের উপর নেমে এসেছিল, সেই ক্রোধ থেকে তারা মুক্তি পেয়েছিল প্রভু যীশু খ্রিস্টের সেই রক্তের দ্বারা। কারণ সেই রক্ত যেখানে যেখানে থাকবে সেই রক্ত সেই কি করবে, সেই মৃত্যু দূত সেই রক্তকে ছাড়িয়া বলছে ছাড়িয়া সেটাকে ছাড়িয়া আমি অগ্রে চলে যাব, অর্থাৎ বাদ দেব সেই সমস্ত ঘরগুলা, যে ঘরের বাজুতে রক্ত থাকবে সেই ঘরগুলো আমি বাদ দিয়া চলে যাব। ইব্রীয় 1:7 আর একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি, এই যে তাহার রক্ত দ্বারা মুক্তি, চন্দ্রবিন্দু, এই চন্দ্রবিন্দু ইন্ডিকেট করছে একজন বিশেষ ব্যক্তি। ঈশ্বরের ক্ষেত্রে যিশুর ক্ষেত্রে আমরা এই চন্দ্রবিন্দুটা ব্যবহার করে থাকি। এই জন্য যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ পাপ সকলের মোচন পাইয়াছি, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের রক্তের মধ্যে দিয়ে আমরা পাপ থেকে মোচন পেয়েছি বা শুচি হয়েছি। ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে, অর্থাৎ ঈশ্বরের বিশ দয়া, ঈশ্বরের অনুগ্রহ, কেমন যেমন বাইবেল কি বলে, অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছ, ইহা তোমাদের নিজেদের দ্বারা হয় নাই। যদিও এখানে ভার্সটা না, ইফিসীয় 2:8-9 মধ্যে লেখা আছে অনুগ্রহে বিশ্বাস দ্বারা। এখানে আমরা একটা শব্দ পেয়েছি যে অনুগ্রহ ধন অনুসারে, অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহ হয়েছে। সুতরাং অনুগ্রহটা আমরা ইফিসীয় পুস্তকের মধ্যে দেখি, কেমন 2:8-9 মধ্যে, যে অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছ, ইহা তোমাদের দ্বারা হয় নাই, এটা কোনো কাজের ফল হিসাবে তোমাদিগকে দেওয়া হয় নাই, যাতে তোমরা গর্ব করতে না পারো। আমরা যদি কাজ করে যদি আমরা পরিত্রাণ পেতে পারি, কাজ করে যদি আমরা মুক্তি পেতে পারি, তাহলে তো জগতের সব মানুষ সহজেই মুক্তি পেতে পারে, কেমন। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে না, মানে এখানে দরকার যেটা সেটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ আমাদিগকে দত্ত হইয়াছে, এবং সেই অনুগ্রহটা আমার গ্রহণ করতে হবে, বিশ্বাস করতে হবে। আমি যদি গ্রহণ না করি, বিশ্বাস না করি, যেমন আমার হাতে একটা সুন্দর কলম আছে, কেমন এখন এই যে ভালোবাসে আমি আপনাকে কলমটা দিলাম যে আনসারি ভাই আপনি, আপনাকে আমি কলমটা দিলাম, কেমন এখন আমি দিলাম বললাম, কিন্তু আপনাকে কি করতে হবে,
আমাকে নিতে হবে,
আপনাকে নিতে হবে, আপনাকে এটা গ্রহণ করতে হবে, আপনাকে আগাইয়ে আসতে হবে। আপনি ওখানে বসে থাকলে আর আমি এই চেয়ারে, আপনি ওই চেয়ারে, দুই চেয়ারে দুইজন বসে আছি, কেমন কিন্তু যিশু তো আগাইয়া দিচ্ছে যে নাও, কিন্তু আমার কতটুকু ইচ্ছা আছে সেটা নেওয়ার জন্য আমাকে এগিয়ে আসতে হবে। তাই আজকে পরিত্রাণ যিশু বলছেন, মতি এখানে লেখা নাই কিন্তু মতি ১১ অধ্যায় ২৮ পদের মধ্যে আছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল তোমরা আমার কাছে আইসো, আমার কাছে। তিনি আহ্বান করছেন, তিনি আহ্বান করছেন, তিনি ক্রুশের উপরে দুই হাত বাড়িয়ে তিনি মানুষকে ডাকছেন, আমার পিপাসা পাইয়া আছে। তিনি ক্রুশের উপরে বলছেন আমার পিপাসা পাইয়া আছে। এই পিপাসা এটা সাধারণ জলের পিপাসা ছিল না, এটা সাধারণ জলের পিপাসা ছিল না, কারণ তিনি ঈশ্বর, তিনি সৃষ্টিকর্তা, যিনি জল, সমস্ত জল, পৃথিবীতে যত পানি আছে, যত জল আছে, সমস্ত পানি জল তিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা, সেই ঈশ্বরের কি পিপাসা পেতে পারে? না, কোনোদিন পেতে পারে না। অর্থাৎ সেই পিপাসা ছিল জগতের পাপী মানুষের জন্য। আজকে তিনি আমাদেরকে আহ্বান করছেন যেন আমরা তিনি যে স্যাক্রিফাইস, তিনি যে উৎসর্গ, তিনি যে কোরবানি আমাদের জন্য করেছেন, সেই কোরবানির উপরে যেন আমরা বিশ্বাস করি, যেন আমাদের আর বারবার কোরবানি দিতে না হয়। বারবার ১ লক্ষ, ২ লক্ষ, ৫ লক্ষ, এখন শুনছি ২০ লক্ষ টাকায়ও একটা কোরবানি মানুষ একটা গরু কেনে, ১০ লাখ, ২০ লাখ টাকায় একটা গরু কিনে, এবং সেটা পেপার টেপারে দিয়ে, মানে খুব অনেকে যেটা যারা এই কাজটা করে তারা কি করে, আমি ২০ লাখ টাকা দিয়ে একটা গরু কোরবানি করেছি, এবং সেই কোরবানিটা ওই রকম যদি প্রাইড বা অহংকার থাকে কেমন, তখন ওইটা ঈশ্বর কতটুকু গ্রহণ করবেন কেমন। কিন্তু সেই জন্য আমাদের দরকার বিশ্বাস, এবং সেই বিশ্বাস কার উপর? প্রভু যীশু খ্রিস্টের উপরে। সুতরাং আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বর যে ব্যবস্থা আমাদের জন্য করেছেন, এই ব্যবস্থা কি? যেন তিনি তার প্রিয় পুত্রকে এই জগতে পাঠিয়ে দেন, প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে। এবং আমরা যোহন ১ অধ্যায় ১৪ পদের মধ্যে আমরা দেখতে পাই, আর সেই বাক্য, যেমন যোহন ১ অধ্যায় ১ পদের মধ্যে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, এবং বাক্য নিজেই ঈশ্বর ছিল। এবং আমরা স্কিপ ডাউন, আমরা নিচে যদি চলে যাই, ১৪ পদের মধ্যে আমরা দেখতে পাই যে আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে বসবাস করলেন। এবং তিনি এখানে বসবাস করে যে ব্যবস্থাটা, এই যে ব্যবস্থা বিষয়, মূল বিষয় ব্যবস্থা, সেই ব্যবস্থা তিনি যা করেছেন, সেই ব্যবস্থাটা যেন তিনি মানুষের কাছে প্রকাশ করতে পারেন, তিনি যেন বলতে পারেন। এই জন্য আমরা হয়তো যীশু খ্রিস্টকে আর একটা চরিত্র, হয়তো তাকে একজন নবী হিসাবে আমরা দেখতে পাই। কারণ নবীরা কি কাজ করে? নবীরা কাজ করে যে উপর হইতে যে সমস্ত মেসেজ বা যে সমস্ত সংবাদ আদি যা কিছু পায় সেগুলো মানুষের কাছে প্রকাশ করে সব। যেমন একজন নবী এবং নবীদের মধ্যে নবী কেমন, তিনি ছিলেন, যীশু খ্রিস্টকে নবী বলা হয়, তিনি হচ্ছেন মানে নবীদের নবী, নবীদের নবী কেমন। সুতরাং তিনি সেই ব্যবস্থার ঘোষণাটা তিনি এই জগতে দিলেন, তাই আজকে সেই ঘোষণা এখনো জগতে বিদ্যমান আছে, তিনি এখনো ডাকছেন, তার এখনো পিপাসা আছে জগতের প্রত্যেকটি মানুষ যেন পরিত্রাণ পায়। এবং সেই পরিত্রাণের জন্য তিনি আজও ডাকছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক। আমরা অনেকেই নানাভাবে পরিশ্রান্ত হই, ভারাক্রান্ত হই, আমরা জানি না আমাদের জীবনে কি হচ্ছে না হচ্ছে। যারা এখনো প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে নাই, গ্রহণ করে নাই, তার সেই পিপাসা নিবারণ করার জন্য তাকে তার কাছে এগিয়ে যায় নাই, যারা তার ঈশ্বরের সুন্দর উপহার গ্রহণ করে নাই, আমরা তাদের জন্য চিন্তা করছি, তাদের জন্য প্রার্থনাও করছি, যেন তারা, সেই সমস্ত মানুষ যারা এখনো পরিত্রাণের স্বাদ পায়নি, যারা এখনো প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করেনি, পরিত্রাণ পায়নি, এবং ঈশ্বরের সেই প্রদত্ত অনন্ত জীবনের অধিকারী হয় নাই, তাদের জন্য আমাদের প্রার্থনা করা প্রয়োজন আছে। তাই আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে এমন ব্যবস্থা, যেমন ইব্রীয় ২ অধ্যায় ৩ পদের মধ্যে আছে, তবে এমন ব্যবস্থা অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব যে পদের উপরে আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছিলাম, এমন মহৎ ব্যবস্থা অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব। তাই আজকের সমস্ত জগতের মানুষের কাছে আমি এই কথা বলছি যে এমন ঈশ্বর কি ব্যবস্থা করেছেন, এমন মহৎ ব্যবস্থা করেছেন যে ব্যবস্থা অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব। তাই আসুন আমরা সেই ব্যবস্থার কথা চিন্তা করি যে ব্যবস্থা ঈশ্বর তার পুত্রের মধ্যে দিয়ে আমাদের করেছেন, যে আমরা বিশ্বাসের মধ্যে দিয়ে, তবে যতজন তাহাকে বিশ্বাস করিয়া যখন একদায় বারো পদ তাহাকে গ্রহণ করিল তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করিলেন। সো আসুন এবং ইফিসীয় 2:8-9 যে অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছ, তা আমাদের যে জিনিসটা এখানে দরকার বিশ্বাস। সো আসুন আমরা প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করি, আমরা সেই অনন্ত জীবনের অধিকারী হই, তাহলে আর আমাদের সেই অনন্ত নরকে অনন্ত কষ্টের মধ্যে দুঃখের মধ্যে আমাদের অনন্তকাল থাকতে হবে না। তো আমরা প্রভুকে ধন্যবাদ দেই যেমন সুন্দর ব্যবস্থা তিনি আমাদের জন্য করেছেন। তো আমরা প্রার্থনা করি এবং এই প্রার্থনার মধ্যে দিয়ে আজকে আমাদের আলোচনা আমরা শেষ করব। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, আমরা তোমার জীবন্ত নামের ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, কেননা প্রভু তোমার এমন মহৎ ব্যবস্থা তুমি আমাদের নিমিত্ত তুমি তৈরি করেছ, তুমি দিয়েছ প্রভু, তোমার সেই একমাত্র প্রিয় পুত্রকে আমাদের নিমিত্ত তুমি দান করেছ, যেন সেই পুত্রের মধ্যে দিয়া প্রভু আজকে জগতের মানুষ উদ্ধার পেতে পারে, মুক্তি পেতে পারে, পরিত্রাণ পেতে পারে। প্রভু তুমি প্রত্যেকটি মানুষ যেন এই সুন্দর ব্যবস্থা তারা গ্রহণ করতে পারে, বিশ্বাস করতে পারে, যে উপহার তুমি এই জগতের জন্য দিয়েছ আর সেই উপহার হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, সেই উপহারকে যেন তারা গ্রহণ করতে পারে, বিশ্বাস করতে পারে এবং সেই পরিত্রাণের স্বাদ যেন তারা পেতে পারে প্রভু, যেন তারা অনন্তকাল ধরে তোমার সঙ্গে বসবাস করতে পারে। আমাদের সেই বিশ্বাস প্রভু যে আমরা তোমার সাথে অনন্তকাল থাকব, কারণ আমরা পবিত্র বাইবেলের মধ্যে সেই বিষয়ে আমরা দেখতে পাই যে সেই প্রথম থিসলনিকীয় 4:4 মধ্যে তুমি উল্লেখ করেছ যে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে এবং বিশ্বাসীরা যারা তোমার উপর বিশ্বাস করেছে তারা তার সাথে আকাশে মিলিত হবে এবং প্রভু যীশু খ্রিস্টের সাথে আমরা স্বর্গে উন্নীত হব এবং অনন্ত অনন্ত কাল পর্যন্ত আমরা সেখানে থাকব। তাই আমরা চাই না যে কোনো ভাই বোন, কারণ ঈশ্বরও চান না, সেই জন্য তিনি ব্যবস্থা একটার পর একটা ব্যবস্থা তিনি দিয়ে যাচ্ছেন প্রভু, আমরা যেন প্রত্যেকে তা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি যে ঈশ্বর কেন আমাদেরকে এই ব্যবস্থা দিলেন, যেন ব্যবস্থার মধ্যে দিয়ে, এবং এই ব্যবস্থা আইন কানুন ব্যবস্থা নয়, এই ব্যবস্থা জগতের ব্যবস্থা নয়, এই ব্যবস্থা হচ্ছে অনন্তকালীন পরিত্রাণের ব্যবস্থা। তাই আমরা তোমাকে ধন্যবাদ দেই তোমার এই মহৎ ব্যবস্থার জন্য প্রভু, আমরা যেন তোমার প্রিয় পুত্রকে আমাদের হৃদয়ের উদ্ধারকর্তা, পরিত্রাণকর্তা রোমীয় 10:9-10 মধ্যে লেখা রয়েছে, আমরা যেন প্রভু আমরা প্রত্যেকে জগতের প্রতিটি মানুষ যেন তোমাকে মুখে স্বীকার করতে পারে এবং অন্তরে বিশ্বাস করতে পারে প্রভু এবং পরিত্রাণ পেতে পারে। তুমি প্রত্যেক মানুষকে সেই চেতনা দাও, সেই মন মানসিকতা দাও যেন কেউ বিনষ্ট না হয়, কারণ তুমি চাও না যে পৃথিবীর মানুষ যেন বিনষ্ট হয়। আমরা পিতর পুস্তকের মধ্যে আমরা সেটা দেখতে পাই, 2 পিতরের মধ্যে, যে কোনো মানুষ যে বিনষ্ট হয় ইহা তোমার ইচ্ছা নয়, কিন্তু সমস্ত মানুষ যেন পরিত্রাণ পর্যন্ত পৌঁছিতে পারে, এই হচ্ছে তোমার বাসনা। তাই প্রভু তোমার বাসনা প্রত্যেক মানুষের কাছে পৌঁছানো হোক এই পাঠের মধ্যে দিয়া, এই আলোচনার মধ্যে দিয়ে, যেন জগতের প্রতিটি মানুষ প্রভু তোমার সেই বাসনা, তোমার সেই ইচ্ছা, আকাঙ্ক্ষা, পিপাসা নিবৃত্ত করতে পারে প্রভু। তুমি আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, যেন এইভাবে এই আলোচনার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে আশীর্বাদযুক্ত হতে পারি। আমেন।